এখন প্রশ্ন জাগে, মানুষ কেন অবাধ্য হয়? একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ কেনই বা বিনষ্ট হয়? কেনই বা মানুষের উপর নেমে আসে স্টিম রোলার রূপী দুরারোগ্য ব্যাধি, যা তাকে পিষ্ট করে দেয় বংশ বংশানুক্রমে? কোনো একজনের অবাধ্যতা বা পাপের কারণে কেমন করে পাপের ফল তার পুত্র পৌত্রদের উপর গড়ায়, তা যে কোনো সংক্রামক ব্যাধির দৃষ্টান্তে সহজেই বোধগম্য। ধরুন, কোন এক ভাই যে কোনোভাবে এইডসের জীবাণু সুদূর আফ্রিকা থেকে বাংলাদেশে নিয়ে আসলেন। বাধ্যত তিনি একজন দিব্যি সুস্থ এবং ভদ্রবেশী মানুষ। তিনি সমাজে অবাধে মেলামেশা করে চলছেন, পরিবারে উঠা বসা করছেন, ফলে তাঁর শ্বাস প্রশ্বাসে এবং পারিবারিক জীবন আচরণের মাধ্যমে তার মধ্যে উক্ত এইডসের জীবাণু অনবরত বিস্তৃতি লাভ করে গোটা পরিবেশটি কলুষিত করে তুলছে। কথায় বলে, ঢোলকলমি নাকি আফ্রিকা জঙ্গল থেকে সংগৃহীত, বাংলার আনাচে কানাচে এর বিস্তার দারুণভাবে লাভ করেছে। মানুষের মনোজগতে এমনি শত সহস্র প্রভাব প্রতিনিয়ত কাজ করে। পারিপার্শ্বিক প্রভাব শিশু মনে যত দ্রুত প্রভাব ফেলতে সক্ষম, বয়প্রাপ্তদের ক্ষেত্রে ততটা সম্ভব নয়। প্রত্যেকটি শিশু এ কারণেই পিতামাতার কাছ থেকে প্রচুর পরিমাণে শিক্ষা গ্রহণ করে থাকে। তার বয়স বৃদ্ধির সাথে সাথে বাজারের প্রভাব শৈশবকালীন শিক্ষার অপসারণ বা রিপ্লেস করে দেয়। মনোজগৎ একটি বিশাল আকাশের মতো। এ আকাশে অন্যের প্রবেশাধিকার বড়ই কঠিন। স্নেহভাজন পরমাত্মীয় পক্ষে হয়তো কিছুটা দেখা সম্ভব হতে পারে, কিন্তু যাদের সাথে বিরূপ সম্পর্ক, তাদের অনুমান ছাড়া অন্যের জগৎ থেকে কিছুই বের করা সম্ভব নয়। মানুষের সেই জগতে যা কিছু আছে, তিনি তো তাঁরই প্রভাবে পরিচালিত। যার ক্ষেত্রে যে ফল আছে, সে তো তাঁরই পসরা নিয়ে বসবেন। তিনি চাইবেন তার পণ্য অধিক পরিমাণে কাটতে হোক। স্বাভাবিক কারণে এক্ষেত্রে চলে একটি প্রবল প্রতিযোগিতা। কিন্তু ক্রেতাগণ প্রথমত বিজ্ঞাপনের দ্বারা কিছুটা প্রভাবিত হলেও, যখন প্রচার অনুযায়ী ফল লাভে ব্যর্থ হন, ঠিক তখনই তারা তা পরিহার করে ভিন্ন পসরা নিয়ে নিজেদের সাজাতে থাকেন। মানুষের জীবন শুধু আইডিয়ালিস্টিকই নয়, বরং তা ব্যবহারিক বা প্রয়োগিকও বটে। ব্যবহারিক জীবনে যা কিছু তাকে মুগ্ধ করে, শান্তি দেয়, তিনি তাই অবলম্বন করেন। সেজন্যই কোনো কিছু অনুসরণ করতে তাকে কমপক্ষে দুটো ধাপে অগ্রসর হতে হয়। প্রথমত পরীক্ষামূলক ধাপ। এ ধাপটিও বাধ্যত ব্যবহারিক প্রক্রিয়ার মতো মনে হয়, তবুও তা প্রকৃত এবং স্থায়ী ব্যবহারিক ধাপ নয়। তিনি এ পর্যায়ে এর গুণাগুণ যাচাই করছেন মাত্র। এ প্রক্রিয়া যখন তাকে অপটিমাম রেজাল্ট এনে দেয়, ঠিক তখনই তিনি তা সার্বক্ষণিকভাবে গ্রহণ করেন। এমনকি তা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তথা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে থাকেন, এবং তা তার জন্য নৈতিক দায়িত্বও বটে। বিশ্বের প্রতিটি মতবাদ এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত, প্রকাশিত ও প্রতিষ্ঠিত হয়েছে। যে মতবাদ মানুষের মনে প্রেম সম্প্রীতি এনে দিতে ব্যর্থ, বাধ্যত তা যতই চাকালো মনে হোক না কেন, তা মানুষের মনে দীর্ঘকালীন প্রভাব ফেলতে পারে না। মানুষের রয়েছে দেহ, মন ও আত্মা। এ তিনের সমাহার হল একজন সজীব মানুষ। মরমে সাধকক্ষণের ভাষায় যদি একে বলা যায় তিনতলা বিশিষ্ট গৃহ, তবে হয়তো অত্যুক্তি হবে না। গৃহের ভিত্তিমূল না হলে প্রথম বা দ্বিতীয় তলা দাঁড়াতে পারে না, বা তাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেহকে রক্ষার জন্য প্রয়োজন নানা ধরনের খাদ্য। খাদ্যঘাতক বিভিন্ন প্রকারে হতে পারে, বিভিন্ন পদ্ধতিতেও তা তৈরি করা হয়, গ্রহণেও নানা উপায় রয়েছে। কিন্তু সবগুলোর মৌলিক কাজ একই, অর্থাৎ দেহের পুষ্টিবিধান করা। যে খাদ্য পুষ্টিবিধানে ব্যর্থ, উপরন্তু বিষক্রিয়ার সৃষ্টি করে, তা কতটা আদৃত হতে পারে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষ তার ইচ্ছার বিরুদ্ধেও কিছু কিছু কাজ করে থাকেন, অথবা মস্তিষ্কে বিকৃতি ঘটলেও অনেক প্রলাপ বক্তি শোনা যায়। সেসব প্রলাপ আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। আবার অনেক সময় প্রকৃত ভোক্তা না হয়েও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অনেককে অনেক বিষয়ের গুণাগুণ ব্যাপকভাবে প্রচার করতে দেখা যায়। সেসব ক্ষেত্রেও তাকে নির্দিষ্ট দলভুক্ত বলে চিহ্নিত করা ঠিক হবে না, তা নেহায়েত অন্তঃসার শূন্য। তাই খাদ্যদ্রব্যের প্রকারভেদ নিয়ে কাউকে আলাদাভাবে চিহ্নিত করা হবে অজ্ঞতা, কেননা সকল খাদ্যের মৌলিক উদ্দেশ্য একই, আর সব প্রাণীর বাঁচার জন্য এমনি খাদ্যের প্রয়োজন এবং তাদের খাদ্যদ্রব্যে সার পদার্থ তাদের দেহটিকে রক্ষা করে চলে। খাওয়া দাওয়া এবং বিশ্রাম নেহায়েত দেহের মধ্যে সীমাবদ্ধ। এরপর আমরা আলোচনা করব মানুষের মন নিয়ে। মানুষের যে একটি মন রয়েছে তা এত বিশাল, যাকে একটি প্রকাণ্ড জগৎও বলা চলে। এ মনোজগতে ঠাঁই পায় পৃথিবীর জানা অজানা হাজারো বস্তু বা ধারণা। এ জগৎটি হল বহুমুখী জগৎ, এর কুলকিনারা খুঁজে পাওয়া অসম্ভব, আকাশের মতো সীমাহীন। সে জগৎ যদি কারো প্রতি করুণা করে, তবে আকারে ইঙ্গিতে বা দু একটি শব্দের মাধ্যমে তার লুকোনো সম্পদ অন্যকে অর্পণ করতে পারে। অনেক সময় প্রেমিক প্রেমিকাকে বলতে শোনা যায় যে, তোমার মনের কথাটি খুলে বলো তো। তার মুখের কথা বহুবার শুনেছে, কিন্তু তাতে আস্থাবান হতে না পেরে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে মনের দুয়ার খুলে দিতে, যেন সেখানের অবস্থা জেনে সে আশ্বস্ত হতে পারে এবং যুথবন্ধ হয়ে দিতে পারে অনাগত ভবিষ্যতের অথই সাগরে পাড়ি। এ মনোজগৎ তার দেহকে নিয়ন্ত্রণ করে, শাসন করে। দেহের কড়িবর্গা বা কাঠামো গণনা করা যায়, কিন্তু মনোজগতের কাঠামো বা তার মধ্যে অন্তর্ভুক্ত বস্তু গণনা করার মতো যন্ত্র আজও আবিষ্কৃত হয়েছে কিনা তা আমার জানা নেই। মন নিজে নিজে এ জগতে ইচ্ছে মতো বিহার করে, তবে তার বিহার যে সর্বদা আনন্দদায়ক তা কিন্তু নয়। কখনো শোকে দুঃখে ক্রোধে অভিমানে বা কখনো কখনো ভাবাবেগে আনন্দে প্রেমাবেগে এবং হৃষ্টচিত্তে হয়ে থাকে। কখনো সে রাজা মহারাজা, আবার কখনো সে টর্নেডো, আহত আশ্রয়হীন এক অসহায় পাখি। তার মধ্যে চলছে প্রতিনিয়ত এক আন্দোলন। মেঘের আকার যেমন মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়, তেমনি মানুষের মনোজগতের আকারও অনবরত পরিবর্তনশীল। আর এ পরিবর্তন দ্বারা বোঝা যায় যে তা ফ্লেক্সিবল বা নমনীয়। তবে কিছু কিছু এলাকা যে রিজিড বা অনমনীয় নেই তা কিন্তু নয়। এক্ষেত্রেও তাতে জ্ঞাত বা অজ্ঞাত বিষয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। তাছাড়া কিছুটা দর্শনে বিভ্রম এক্ষেত্রে কাজ করতে পারে। যেমন চুন খেলে গাল পুড়লে দধি দেখে ভয় পাবার অবস্থা, এমনি আর কি। যখন সে এমন একটা কিছু পেল যা তার মননশীলতাকে সহজগম্য এবং শান্ত করে তুলে, তখন সে তা আঁকড়ে ধরে। কোনো ভিন্ন প্রভাব সেক্ষেত্রে প্রবেশ করতে দেয় না, তবে তা যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার পরই করে থাকে। দেহে যেমন কতগুলো সীমাবদ্ধ জিনিস প্রযুক্ত হয়, মনের ক্ষেত্রে তেমন কোনো বালাই নেই। মনোজগতে বাস করে পার্থিব অপার্থিব লক্ষ কোটি দফা, তবে তা সবগুলো সমমর্যাদা লাভ করে না। অবশ্য মর্যাদার প্রশ্নেও ব্যতিক্রম দেখা যায়, তা তাদের ক্রিয়াকর্মের ফলে ওঠানামা করে। কখনো রাজাকে নামিয়ে দেওয়া হয় দাসের ক্ষেত্রে, আর বিপরীতক্রমে দাস মর্যাদা পেয়ে বসল রাজার স্থানে। তাই এটাও কিছুটা অস্থিরতার দোষে দোষী। তবে মনোজগৎ যে অতীব বিশাল তাতে কোনো সন্দেহ নেই। মন থেকে ইচ্ছা বা আকাঙ্ক্ষার উৎপত্তি লাভ করে, আর এক্ষেত্রে দেহের সাথে একটা যোগসূত্র রয়েছে বেশ জোরালো আকারে। যেমন পঞ্চেন্দ্রিয়, যথা নাসিকা, চক্ষু, কর্ণ, ত্বক ও জিহ্বা, এই ইন্দ্রগুলো মনকে দারুণভাবে প্রভাবিত করে, তবে তা সন্দেহাতীতভাবে নিয়ন্ত্রণযোগ্য। মর্ষি এক্ষেত্রে দেহের চেয়ে মনের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেমন চক্ষু যদি পাপের পথে প্রলুব্ধ করে, তবে তা যেন উপড়ে ফেলা হয়। মনোজগৎকে দেহের চেয়েও বেশি পবিত্র রাখতে হবে, তবেই দেহের কামনা বাসনার ক্ষেত্রে মন স্থির করতে পারবে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি নয়। যেমন যে কোনো কাজের ক্ষেত্রে কারো জন্য প্রচুর সুযোগ থাকতে পারে, কিন্তু তাতে কিছু এসে যায় না যদি তার মন তাতে রাজি না থাকে। অর্থাৎ মন রাজি না থাকলে দেহ নির্বাক নিশ্চল। মনোজগতের পরে যদি কাউকে রাজত্ব করতে দেয়া যায়, সে হল আত্মা। এই আত্মাকে কেন্দ্র করে সুদীর্ঘ তপস্যা চলছে আবহমান কাল থেকে। দেয়া হয়েছে এর নানাবিধ উপাধি, তবে এ সমস্ত বিভাজনের অধিকাংশই ভাষান্তরের মধ্যে সীমাবদ্ধ। এর কার্যকারিতা নিয়ে একে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। যেমন পবিত্র আত্মা বা পাকরূহ এবং মন্দ আত্মা বা দিয়াবল। তবে মানুষ স্বাভাবিকভাবে আত্মা বা আত্মিক জগৎ বলতে পবিত্র আত্মাকে চিহ্নিত করে থাকেন। যতক্ষণ পর্যন্ত না আত্মার সাথে প্রিফিক্স বা উপপদ যোগ দেয়া হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ একে কল্যাণমুখী আত্মা বলে ধরে নেন। আত্মা শব্দ দিয়ে মন্দ আত্মাকে বোঝাতে চাইলে মন্দ উপপদটি তার সাথে যোগ দিতে হয়, যথা মন্দ যোগ আত্মা মন্দাত্মা। মানব চিন্তা প্রক্রিয়ার জগতে কোনো শব্দ ছুঁড়ে মারার সাথে সাথে তাৎক্ষণিকভাবে উক্ত শব্দকে কেন্দ্র করে সেখানে একটা বিরাট ছবি ভেসে ওঠে। ওই শব্দের সাথে সম্পৃক্ত এবং সামঞ্জস্যপূর্ণ সম্ভার নিয়ে সে চিন্তা করতে থাকে। তবে উক্ত শব্দ ও তার আওতা এবং হরাইজন সম্বন্ধে তার কিছুটা পূর্ব পরিচিতি আবশ্যক। এক্ষেত্রে একটা শব্দ দৃষ্টান্ত হিসেবে টানা যেতে পারে, যেমন ডাক্তার। ডাক্তার শব্দ কর্ণে পৌঁছার সাথে সাথে তার অর্থাৎ শ্রোতা হৃদয়ে বা মানুষ চোখে ভেসে উঠবে রোগী, ঔষধ, হাসপাতাল, তার অর্থাৎ ডাক্তারে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মৃত্যু। স্থানকাল পাত্রভেদে দৃশ্যটি আরো করুণ হয়ে দেখা দিতে পারে, তাই শব্দের তাছির বা প্রভাব চিন্তন প্রক্রিয়ায় যথেষ্ট ভূমিকা রাখে। আত্মা শব্দটিও একইভাবে মানুষের মনে দারুণ প্রভাব ফেলে থাকে। এ প্রভাব রঞ্জন রশ্মির মতো তার অন্তরে রেখাপাত করে। এটিকে এক ধরনের রেডিও থেরাপিও বলা যেতে পারে। খোদাবন্দ হজরত ঈসা মসীহ বলেছেন যে তাঁর কালাম দ্বিধার খড়গের তুল্য, যা যে কোনো স্থানে তল পর্যন্ত প্রবেশ লাভ করতে সক্ষম। আর পবিত্র আত্মার কাজও সমরূপে মোক্ষম। কথায় বলে, যার আত্মা নেই সে তো একটি নরপিশাচ মাত্র। আকৃতিতে যদিও সে মানুষ, কিন্তু চালচলনে সে পৈশাচিক। এর অর্থ উক্ত মানুষটির উপর পিশাচ আসর করেছে, তাকে বন্দী করে রেখেছে সেই শয়তান যে কিনা মানব জাতির চিরদুশ্মন। তাকে মুক্ত করার জন্য সে নিজে সক্ষম নয়, সে ক্ষমতা সে হারিয়ে বসেছে। এক্ষেত্রে তাকে সাহায্যের জন্য বাকি থাকেন একমাত্র পবিত্র আত্মা। কে এই পবিত্র আত্মা? মন্দ আত্মাকে তো আমরা চিনলাম, সমাজে সে প্রতিনিয়ত অনাসৃষ্টি করে চলছে, খোদার অগৌরব সাধনে সে সদা প্রস্তুত। পবিত্র আত্মার বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন তা হল খোদা নিজেই আত্মা। ইউহন্না 4:24। যদি কেহ তাহাকে জানতে চায়, বুঝতে চায়, চায় তার সাথে সম্পর্ক গড়ে তুলতে, তবে তাকেও আত্মায় ও সত্যে পূর্ণ হতে হবে। তার মধ্য থেকে সর্বপ্রকার মিথ্যা বা লৌকিকতা দূর করতে হবে। অন্তরে ও বাহিরে তাকে সম্পূর্ণ খাঁটি হয়ে উঠতে হবে। তাকে খোদার সাথে মিলতে হলে এক আত্মা, এক মন, এক প্রাণের অধিকারী হতে হবে। এখন আমরা কিছুটা বুঝতে পারি পবিত্র আত্মা হলেন স্বয়ং খোদা। তথাপিও আত্মা সম্বন্ধে একটা অস্পষ্ট ধারণা থেকে গেল। খোদাকে কেউ কখনো দেখে নাই। মুসা নবী যা দেখেছিলেন তা হল খোদার নূর। খোদার নূর এবং স্বয়ং খোদা কি এক হতে পারে? নূরকে আমরা আলো বলে জানি, আর এই আলো হল অন্ধকারের বিপরীত অর্থ। আলো শব্দটি শোনার সাথে সাথে মানুষের মনে ভেসে ওঠে অন্ধকারবিহীন একটি দৃশ্য। তবে সে দৃশ্য ক্ষুদ্রও হতে পারে বা বৃহত হতে পারে। যেমন মোমের আলো অতি অল্প পরিসর স্থান জুড়ে থাকে, আর সূর্যের আলো প্রায় অর্ধগোলক আলোকিত করে তোলে। তবে উভয় ক্ষেত্রে যে অন্ধকারে বিয়োগ তা বোঝা যায়, তাতে কোনো সন্দেহ নেই। হযরত ঈসা মসীহ বলেছেন তিনি দুনিয়ার আলো, এবং অন্যত্র বলেছেন যে কেহ তাঁকে দেখেছে সে খোদাকেই অর্থাৎ পিতাকে দেখেছে। ইউহন্না 8:12 এবং 14:9। আর মুসা নবী দেখেছেন খোদার নূর। কেতাবুল মুকাদ্দাসের যাত্রা পুস্তক খণ্ড 3:00। যেমন কবির রচনায় কথাটি এভাবে কাব্যময় হয়ে উঠেছে, খোদার নূরে পাহাড় জ্বলে কিন্তু মুসা জ্বলে না। এ নূরে পাহাড় পর্যন্ত জ্বলে যায়, তবে মানুষ কেন জ্বলে না? প্রশ্নটি সঠিক।
প্রদীপ জ্বলে দেখো এসেছেন দোলের ধরায়, এসেছেন দোলের ধরায়, দূরের প্রদীপে জ্বলে দেখো ভগ্ন গোশালায়, পূর্ণ শিশু বেহেশতে এসেছেন দোলের ধরায়, এসেছেন দোলের ধরায়, এসেছেন দোলের ধরায়, এসেছেন দোলের ধরায়।
আমরা এবারে দেখব সেই নূর যিনি গোটা জগৎকে আলোকিত করেন, তিনি কেমন করে ধূলির ধরায় আবির্ভূত হলেন। খোদা কুমারী মরিয়মকে বললেন তিনি তার নিজের রূহ মরিয়মের গর্ভে ফুঁকে দিবেন। অনুরোধ আছে যে তিনি তার কালাম মরিয়মের গর্ভে ফুঁকে দিবেন। তাহলে খোদাবান হজরত ঈসা মসীহ হলেন মানবরূপী আল্লাহ পাকের কালাম ও রূহ। তিনি রূহুল্লাহ ও কালেমাতুল্লাহ। পবিত্র আত্মা হল স্বয়ং খোদার আত্মা যা আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। এই পবিত্র আত্মাই হলেন খোদাবান্দ হজরত ঈসা মসীহ। একমাত্র পবিত্র আত্মার পক্ষেই নিষ্পাপ জীবন যাপন করা সম্ভব। জগতে সবাই পাপ করেছে এবং খোদার গৌরব হারিয়ে ফেলেছে, অথচ খোদার পবিত্রতার নিখুঁত ও উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন একমাত্র মসীহ। মসীহকে জানার আনন্দ হল খোদাকে জানার আনন্দ, কেননা অদৃশ্য খোদাকে তিনি হুবহু প্রকাশ করেছেন। খোদা সর্বপ্রকার গুণাবলী তিনি তার কথায় ও কাজে নির্ভুলভাবে প্রকাশ করেছেন। মসীহ হলেন সেই পবিত্র ও পূর্ণাঙ্গ জীবন। মসীহ তাই ঘোষণা করেছেন যে তিনি মানব জীবনে আলো দিতে এসেছেন, এসেছেন পূর্ণাঙ্গ জীবন দিতে, অর্থাৎ জীবনের উপচয় যোগাতে। বর্তমান বিশ্বে জীবন সম্বন্ধে একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। মরমী সাধকগণ মনে করেন দেহকে কঠোর হস্তে নির্যাতন করে রিপুর তাড়ন দমিয়ে রেখে জীবনের সার্থকতা পেতে হবে। আবার কেহ মনে করেন ঐশ্বর্যের বাণে গা ভাসিয়ে দেওয়ার নামই তো জীবন, দেহ তো খোদার দান, একে সঠিকভাবে ব্যবহার করাই জীবনের সার্থকতা, তবে তা যেন অন্য কারো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। আর এও সত্য যে চরম ভোগবিলাস মানুষের জীবনে বয়ে আনে অমঙ্গল। মনে রাখতে হবে মসীহ এসেছেন মানুষকে সত্যিকারে জীবন দিতে, অর্থাৎ যারা জীবনের আস্বাদন একেবারে ভুলে গেছেন জীবনের নবপ্রবাহে তাদেরকে নবায়ন করে তুলে একজন নতুন মানুষে পরিণত করতে। তিনি তার মধ্যে এনে দিবেন এক নতুন পৃথিবী, নতুন মনোজগৎ। এ কাজটি একমাত্র তারই পক্ষে সম্ভব। সসীম মানুষকে পরিপূর্ণতা লাভ করতে হলে অসীমের সাথে যুক্ত হতে হবে। তিনি যখন অসীমের মাঝে ডুবে যাবেন তখন তার আর নিজস্ব পরিচয় দেখা যাবে না। সসীম অসীমের মাঝে মিলেমিশে আছেন। হজরত পৌল বহু স্থানে এহয়ে বলেছেন যে তিনি মসীহের সাথে ক্রুশবিদ্ধ হয়ে একাকার হয়ে গেছেন এবং মসীহের পুনরুত্থানের সাথে পুনরুত্থিত হয়েছেন। তার মধ্যে যিনি বর্তমান তিনি তো খোদ মসীহ, অর্থাৎ পবিত্র আত্মা। সুতরাং পবিত্র আত্মা বলতে মসীহকে বোঝানো হচ্ছে, আর পবিত্র আত্মার সংজ্ঞা ও কার্যাবলীর দ্বারাও মসীহ যে সেই আত্মা তাও জাজল্যমান, কেননা পবিত্র আত্মা হল সত্যের আত্মা। মসীহের জীবনে মিথ্যা বা ধোকাবাজি বা কোনো পাপ নেই, গোটা জগতের পাপের প্রায়শ্চিত্ত শোধ করে সলিবে মৃত্যুবরণ করেন, কবর প্রাপ্ত হন এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়ে ওঠেন। সমস্ত নবী রাসূলগণের মরদেহ নিজ নিজ কবরে পড়ে আছে। মানুষ সেসব কবর জিয়ারত করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে। সে সমস্ত কবরে আতর গোলাপ ছিটানো হচ্ছে, জ্বালানো হচ্ছে মোম আর আগরবাতি। অবশ্য বিজ্ঞানের আবিষ্কারে বদৌলতে মোমের স্থলে শোভা পাচ্ছে বিজলি বাতি। কিন্তু মসিহ জীবিত, পুনরুত্থিত। আর এই পবিত্র আত্মা বা মসিহ যখন কোনো মানুষের নিয়ন্ত্রক হয়ে ওঠেন, তখন তিনি মানবীয় ও রুহানি সর্বপ্রকার গুণাবলী নিয়ে সমাজে প্রকাশিত হতে থাকেন। তার দ্বারা সর্বস্তরে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে চলে। প্রস্ফুটিত পুষ্পে সৌরভে আকাশ বাতাস যেমনিভাবে মনোহর হয়ে ওঠে, মসিহের দ্বারা নিয়ন্ত্রিত ব্যক্তির উপস্থিতিও তদ্রূপ সমাজে আনন্দ বয়ে আনে। মানুষের এই পরিবর্তন কোনো জৈবিক পরিবর্তন নয়, এই পরিবর্তন হল রুহানি পরিবর্তন, যা একমাত্র মসিহের দ্বারাই হয়ে থাকে। দ্বিতীয় করিন্থীয় 5:17। মসিহ সমাজে সর্বপ্রকার ব্যাধি ও ব্যাধির মূল কারণ নিরাময় করেছেন। মসিহের অনুসারীগণের কাছ থেকেও সমাজ এমন কিছু প্রত্যাশা করে। মানুষের দেহ ও মন যখন এই মসিহের আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন মন্দ আত্মা তাকে প্রভাবিত করতে পারলেও তাকে ব্যবহার করতে পারে না, বরং মন্দ আত্মা তাকে ভয় পায়। যেমন গাদারিয়া এলাকায় ভূতাশ্রিত লোকটির কাছে মসিহ যেতেই লোকটি চেঁচিয়ে উঠল। মসিহ ভুট্টিকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। ভুট্টি বলেছিল তার নাম বাহিনী এবং মসিহ যেন তাদের কোনো ক্ষতি না করেন। মসিহ সেদিকে কর্ণপাত করেননি, তিনি লোকটিকে সুস্থ করে তুলেন। এবার আসি গোড়ার দিকের আলোচনায়। যথা, মানুষ যে দেহ মন আত্মা নিয়ে এক জটিল সৃষ্টি, তার প্রসঙ্গে মানুষের দেহ হল একটি ভৌতিক বস্তুগত সৃষ্টি, যাকে ধরা ছোঁয়া যায়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে তা অনুভব করা যায়। তার মধ্যে বিদ্যমান এমন একটি মন যা এত বিশাল যে নিজেরও বুঝতে অনেক সময় হিমশিম খেতে হয়, এই মন হল অভৌতিক বা অশরীরী। ভৌতিক দেহে এই অভৌতিক মনটি যে শুধু বসবাস করে আসছে তাই কিন্তু নয়, বরং সে দেহকে নিয়ন্ত্রণ করেও আসছে। তারপর থেকে যায় আত্মা, যে কিনা দেহ মন উভয়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তার পরাক্রম এতত ভয়ের অনেক ঊর্ধ্বে। একে মাথার সাথে তুলনা করলে অত্যুক্তি হবে না, যেন তিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ সবকিছুর কর্তা, যার অঙ্গুলি হেলনে সবাই ওঠা বসা করে। ভৌতিক দেহে অভৌতিক আত্মা যে কিভাবে মিলেমিশে আছে তা সত্যি আশ্চর্যের বিষয়। মাবুদের ভয়ে জ্ঞানের আরম্ভ, আহাম্মকেরা হিকমত ও হেদায়েত তুচ্ছ করে। মেসাল 1:7। তবে আমরা যখন নিজেদেরকে মসিহের অসীম করুণা, ক্ষমতা ও জ্ঞানের হাতে তুলে দিই এবং আমাদের আমিত্ব ও একগুমে পরিত্যাগ করে তাকে পরিচালনা করতে সুযোগ দেই, তখন মানব সৃষ্টির মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে ওঠে। এবং ঠিক তখনই এ উক্তিটি সার্থক হয় যে মানুষ হল আল্লাহ পাকের প্রতিনিধি। আল্লাহ নিজের সুরতে মানুষ সৃষ্টি করলেন যেন সে নিখুঁতভাবে তার প্রতিনিধিত্ব করতে পারে। মসিহের অনুসারীদের দেখে লোকে যেন মসিহকে দেখতে পারে, যেমন মসিহকে দেখে অদৃশ্য খোদাকে দেখা যেত। মসিহও তার সাহাবিদের বলেছেন, তাদের সৎ কর্ম এবং প্রেম দেখে লোকে যেন বুঝতে পারে তারা মসিহের অনুসারী। মথি 5:13-16। সৃষ্টির শুরুতে খোদার সাথে মানুষের যে প্রাণবন্ত নিবিড় সম্পর্ক এবং সহভাগিতা ছিল, তা পুনরুদ্ধার করার জন্যই মসিহ চূড়ান্ত মূল্য পরিশোধ করেছেন, যা হল তার প্রাণ। মসিহের মধ্য দিয়ে পতিত মানুষের পরিত্রাণের এক বিরাট ও একক সুযোগ এসেছে, যা তার নিজস্ব শক্তি, কর্ম বা ধার্মিকতা দ্বারা লাভ করা ছিল সম্পূর্ণ অসম্ভব। ইনজিল শরীফে এ প্রসঙ্গে এভাবে লিপিবদ্ধ আছে, খোদার রহমতে ইমান আনিবার মধ্য দিয়া তোমরা পাপ হইতে উদ্ধার পাইয়াছ, ইহা তোমাদের নিজেদের দ্বারা হয় নাই, তাহা খোদারই দান। ইহা কাজের ফল হিসেবে দেওয়া হয় নাই যেন কেহ গর্ব করিতে না পারে। ইফিসীয় 2:8। তাই একমাত্র মসিহের সঙ্গে যুক্ত হয়ে আমরা নির্মল আনন্দ লাভ করতে পারি। জগতের কেউই মসিহকে ব্যতীত নির্মল অন্তঃকরণের অধিকারী হতে পারে না। সমস্ত পতিত ও হতাশাগ্রস্ত লোকদের একমাত্র বান্ধব হলেন মসিহ। তিনি পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকদের উদাত্ত কণ্ঠে ডাক দিয়েছেন, দিয়েছেন তাদের রক্ষা করা দৃঢ় নিশ্চয়তা, যা কোনো অবস্থাতেও ব্যর্থ হবার নয়। পরিশেষে মসিহকে নাজাদদাতা ও প্রভু হিসেবে গ্রহণ করে সবার জীবন সার্থক হোক এই প্রার্থনা রাখছি তাঁর দরবারে। আমিন।
মানব রূপিনী সকল পাপীর